নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন ফার্স্ট পার্টে কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভয়রা চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো দলে আছেন। ঈদের আমেজ শুরু হয়ে গেছে, আমরা অনেকেই হয়তো অলরেডি গ্রাম থেকে শহরের পথে অথবা শহর থেকে গ্রামের পথে রওনা দিয়েছি আপন জনের সাথে দেখা করার জন্য, প্রিয় মানুষের কাছে ছুটে যাওয়ার জন্য। আর সেই মুহূর্তে আমাদের আজকের এই এপিসোড, রবিবারের এই এপিসোড, শ্রীমঙ্গলের শীতশীতে ভয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা জুজুর কথা শুনেছিলাম এবং জুজুর এই পুরো কাহিনীটাই কিন্তু তখন ঘটেছিল শ্রীমঙ্গলে। আপনাদের নিশ্চয়ই মনে আছে শ্রীমঙ্গলের, শ্রীমঙ্গল বলছি চা বাগান। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে চা বাগান যতটা সুন্দর, যতটা যা কিছু তার সাথে একটা ভয়ঙ্কর ব্যাপারও কিন্তু চা বাগানের সাথে থাকে, আর সেটা উপেক্ষা করার মতো কোনো উপায় নেই। আর সে কারণেই আমি এখন যেটা করতে চাই, আমরা কথা বলবো, আরো অনেক কথা হবে আপনাদের সাথে, সেগুলো হয়তো ফিরে এসে বলবো। আগে একটা ঘটনায় যাই এবং ঘটনা দিয়ে শুরু করি এবং তারপরে ফিরে এসে আপনাদের সাথে বাকি কথা হবে। ইন দ্য মিন টাইম আপনারা লিখুন, কমেন্ট করুন, আমাদের কমেন্ট সেকশন ইজ ওপেন ফর ইউ, এখানে যে কোনো বিষয়ে জানতে পারেন। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত আমাদের ঘটনা পাঠাটি আমাদের ইমেল অ্যাড্রেস জিমন রাখুন, আমাদের ইমেল অ্যাড্রেস @facebook.com। আজকে এই এপিসোডে একটা বিশেষ আকর্ষণ হচ্ছে শ্রীমঙ্গল নিয়ে। শ্রীমঙ্গলে আমরা জানি সাত রঙের চা পাওয়া যায়, শ্রীমঙ্গলে আমরা জানি ঘুরতে যাওয়া যায়, সেখানে প্রকৃতি অনেক সুন্দর, সবকিছুই সুন্দর এবং সেখান থেকেই তো বোধহয় মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায়। কিন্তু সেই শ্রীমঙ্গলেই, সেই এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই যে ভয় লুকিয়ে থাকতে পারে, এটা হয়তো আমাদের কারো কল্পনাতেও থাকে না। আর সেরকমই একটা ঘটনা ঘটেছে, সেরকমই একটা কাহিনী আপনাদের আজকে শোনাবো, সেই সাথে আরো কিছু কাহিনী শোনাবো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আর চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও শ্রোতা বন্ধুরা, আমি আব্দুল ওয়াহিদ লিখছি চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল থেকে। রাসেল ভাই ও ভূত ডট কম কে অসংখ্য ধন্যবাদ আমার জীবনের প্রথম ইমেলটি পড়ে শোনানোর জন্য। রাসেল ভাইয়ের কণ্ঠে আমার লেখা সত্য ঘটনা শুনতে পেরে আমি খুবই আনন্দিত। আমি চাই আমার দ্বিতীয় ইমেলটিও রাসেল ভাই পড়ে শোনাক। আমি বলেছিলাম আমার কাছে আরো অনেক ঘটনা আছে যে আমি পরবর্তীতে শেয়ার করব। আজ চা বাগান ও আমার গেস্ট হাউস রিলেটেড একটি ঘটনা নিয়ে হাজির হলাম। বেশি কথা না বলে ঘটনায় যাই। আমি প্রথম ইমেলে বলেছিলাম যে শ্রীমঙ্গল শহরে আমার একটি গেস্ট হাউস আছে যেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে ভ্রমণ পিপাসুর লোক আসে। ঠিক তেমনই গত 25-3-2025 তারিখে আমার গেস্ট হাউসে একটা ফ্যামিলি আসে, তিনজন গেস্ট, এক ভাই, ওনার স্ত্রী ও ওনার ছোট বোনকে নিয়ে শ্রীমঙ্গল ঘুরতে আসেন। উনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য। শীতের ছুটিতে চায়ের দেশে প্রকৃতি উপভোগ করার জন্য চায়ের রাজধানী শ্রীমঙ্গলে আসেন। রুম নিয়ে ব্যাগ রেখে চান্দের গাড়ি নিয়ে ঘুরতে বের হয়ে যান বিভিন্ন পর্যটন স্থানে। দিন শেষে ওনারা ঘোরাঘুরি শেষ করে রুমে ফিরে আসেন, ফ্রেশ হয়ে রাতে বের হন রাতের শ্রীমঙ্গল দেখবেন বলে। শহর ঘুরে ওনারা চলে যান রাত 9টা বা 10টায় সাতকালার চা কেবিনে চা খেতে। বলে রাখা ভালো যে বাংলাদেশের প্রথম সাত রং চা শ্রীমঙ্গলের নীলকণ্ঠ চা কেবিনেই উদ্ভাবিত হয়েছিল এবং শ্রীমঙ্গলের এই জায়গাটা বেশ জনপ্রিয়। যারা যারা শ্রীমঙ্গলে এসেছেন তারা অবশ্যই সেখানে গিয়েছেন। সাতরং চায়ের আদি নীলকণ্ঠ চা কেবিনটা এমন এক জায়গায় অবস্থিত যে রাস্তার দুই পাশে চা বাগান ও চা বাগানের কুল ঘেঁষা চা কেবিন। মনোমুগ্ধকর পরিবেশ যা প্রকৃতি প্রেমীদের জন্য একদম উপযোগী। তো ওনারা সেখানে চা খেয়ে রাত 10-11টার দিকে ভাবলেন যে চাঁদের আলোতে হালকা কুয়াশায় চা বাগানের ভেতরে কিছু ছবি তোলা যাক। যেই কথা সেই কাজ, চায়ের কেবিনে পাশের চা বাগানে ওনারা ছবি তুলতে তুলতে বাগানের একদম ভেতরে চলে যান। ছবি তোলা শেষ করে গেস্ট হাউসে চলে আসেন। রাত তখন আনুমানিক 12টা কি 12:30। আমার রিসিপশন থেকে একজন স্টাফ কল দিয়ে বলে যে, স্যার, রুম নাম্বার 206-এর মহিলা খুব চেঁচামেচি করছেন, রুমের জিনিসপত্র ভেঙে ফেলছেন, কেমন অদ্ভুত আচরণ করছেন, ওনাকে আটকানো যাচ্ছে না, আপনি একটু আসেন। আমি বললাম, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে বা মনোমালিন্য হয়েছে তাই এমন করছে। আমি বললাম, এক কাজ করো, ওনার রুমে যাও, গিয়ে বলো এগুলো না করতে, পাশের রুমে গেস্ট আছেন, ওনাদের ডিস্টার্ব হচ্ছে, বেশি সমস্যা হলে আমি টুরিস্ট পুলিশকে কল দেব, বলে কল কেটে দিলাম। 5 মিনিট পর আবার কল। রুম সার্ভিস বয় আতঙ্কিত হয়ে বলল, স্যার, হুজুর ডাকেন জলদি, ওনাকে ভূতে ধরেছে। আমি বললাম, কি বলো, দাঁড়াও আমি আসছি। আমি গেস্ট হাউসে গিয়ে দেখি রুমে তুলকালাম কাণ্ড, সবকিছুই ওলটপালট। ওনাকে আমার স্টাফ, ওনার স্বামী সহ 3-4 জন ধরে আছেন, তারপরেও সামলানো যাচ্ছে না। আমাকে দেখে চা শ্রমিকের ভাষায় বলে উঠল, আইলি রে তুই আইলি, তুইও আমাকে আটকে রাখতে নাই পারবি, আমি চলে যাবো তেঁতুল গাছের নিচে, কত বড় সাহস, সে আমার গায়ে পাড়া দিল, আমার ভোগ নষ্ট করল, আমি তাকে নাই সারব, বলে ভয়ঙ্কর ভাবে বিশ্রী হাসি দিতে লাগলো। অবস্থা বেগতিক দেখে আমি তাড়াতাড়ি পাশের মসজিদের হুজুরকে খবর পাঠালাম। এর মধ্যে সেনা সদস্য ভাইয়ের স্ত্রীর ভেতরে থাকার সত্তাটি আমার স্টাফকে উদ্দেশ্য করে বলল, এই চুকরা, আমাকে ছেড়ে দে, যদি ছেড়ে দিস তাহলে আমি তোকে কোটিপতি বানাই দেব, অনেক সোনা গয়না পাবি তুই, আর যদি না ছাড়িস তাইলে তোকেও দেখে নিব আমি, বলে গোঙানি শুরু করল। ছেলেটা তখন ভয় পেয়ে যায়, তারপরেও সাহস ধরে রাখে। কিছুক্ষণ পর হুজুর আসলেন। হুজুরকে দেখেই রেগে ভয়ঙ্করভাবে হুঙ্কার দেয়া শুরু করে উঠলেন তিনি, এই মোল্লা, তুই আমার কিছুই করতে পারবি না, আমি ওকে নিয়ে যাব। হুজুর দোয়া পড়লেন, ফুঁ দিলেন, তখন চিৎকার করা শুরু করল, আমার গা পুড়ে যাচ্ছে, বন্ধ কর মোল্লা, নইলে তোর বংশ আমি শেষ করে দেব। হুজুর ধমক দিয়ে বললেন, কে তুই, এ মেয়েটিকে কেন কষ্ট দিচ্ছিস? জবাবে বলে উঠল, আমি চন্দ্রমল্লিকা, আমি তেঁতুল গাছের নিচে বসেছিলাম, ওরা আমার গায়ে পা দিয়েছে, আমার ভোগ নষ্ট করেছে, আমি ওকে নিয়ে যাব, কেউ বাঁচাতে পারবি না। হুজুর বললেন, তুই তো খবিশ প্রকৃতির পেত্নী, তুই যে গাছের নিচে ভোগ দিয়ে বসেছিলি ওরা জানবে কিভাবে? ওরা তোকে না দেখে না বুঝে ভুল করে ফেলেছে, এভাবে কষ্ট দিবি মেয়েটাকে? সে বলল, এত রাত কইরা ওরা আমার ঘরে আসবে কেন রে, আমি ওদের ডেকে নিয়ে আসিনি, ওরা যেহেতু আমাকে কষ্ট দিয়েছে আমি ওদের কষ্ট দিব। হুজুর বললেন, বুঝেছি, তুই এভাবে যাবি না, তোকে কষ্ট দিয়ে তাড়াতে হবে, বলে হুজুর দোয়া পড়লেন, ফুঁ দিলেন ও মেয়েটার নাকে সরিষার তেল পরে দিলেন। সে চিৎকার করা শুরু করল এবং বলল, মোল্লা থাম থাম, আমার গা পুড়ে যাচ্ছে। হুজুর বললেন, তুই আল্লাহর হুকুমে এখনই এই মেয়ের শরীর ত্যাগ করবি, আর কোনোদিন এই মেয়ের কাছে আসবি না, বলে হুজুর দোয়া পড়ে ফুঁ দিলেন। সে বিকট এক চিৎকার দিয়ে বিছানায় লুটিয়ে পড়ল। হুজুর বললেন, আলহামদুলিল্লাহ, শয়তান চলে গেছে। হুজুরকে তাবিজ দিলেন, পানি পড়া তেল পড়া দিয়ে গেলেন এবং বললেন, রাতে যেন কোনো নির্জন জায়গায় না যায়, চুল যেন সবসময় বাঁধা থাকে, আর বেশি বেশি নামাজ ও আমল করতে, তাহলে খারাপ খবিশ জিন থেকে আল্লাহ রক্ষা করবেন। হুজুর চলে গেলেন। ঘটনা এখানে শেষ হলেই পারত, কিন্তু না, এখানে শুরু হল ঘটনার নতুন মোড়। সামনে আরও কিছু অপেক্ষা করছিল তাদের জন্য। যখন হুজুর চলে গেলেন তখন আনুমানিক রাত 2-2:30 বাজে। মেয়েটির হুঁশ ফিরল এবং সে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছিল আমার, আমার শরীরে এত ব্যথা কেন, আমরা না চা বাগানে ছিলাম, রুমে আসলাম কিভাবে, কখন? তখন ওনার হাজবেন্ড ও ননদ ওনাকে সবকিছু খুলে বলেন। সব শুনে উনি ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং ঢাকা ফিরে যেতে চান যত দ্রুত সম্ভব। আমরা ওনাকে অভয় দিয়ে বললাম যে আলহামদুলিল্লাহ বিপদ কেটে গেছে, এখন কোনো সমস্যা নেই, সকাল হলে ইনশাল্লাহ আপনারা বাসায় রওনা দেবেন বলে আমি চলে আসলাম বাসায়। বাসায় এসে ঘুমানোর প্রায় এক দেড় ঘন্টা পর গেস্ট হাউস থেকে আবার কল আসে। স্টাফ ভয় ভয় কণ্ঠে বলে, স্যার সেই পেতনি আবারও ফিরে এসেছে, সে এখন গেস্টের ছোট বোনের গায়ে ভর করেছে, সে আবারও ভয়ঙ্কর হাসি আর চিৎকার দেওয়া শুরু করেছে, আটকাতে পারছি না, আমাকে ছুড়ে ফেলে দিচ্ছে, আপনি জলদি আসুন, আবারও হুজুরকে কল দিন, আসতে বলুন। আমি শুনে অবাক হয়ে গেলাম এবং হুজুরকে কল করে ঘটনা জানালাম। হুজুর কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, তোমাদের ওইখান থেকে আসার পরে আমার শরীরটা বেশ খারাপ হয়ে গেছে, শরীরে অনেক ব্যথা অনুভব করছি, সাথে জ্বর, আমি আসতে পারব না, তুমি অন্য কাউকে নিয়ে আসো বলে কল কেটে দিলেন। আমি চিন্তিত ও ভয় পেয়ে গেলাম। কোনো উপায় না পেয়ে আমার সিনিয়র স্টাফকে কল দিয়ে বললাম যে শহরের বড় মসজিদে গিয়ে বড় হুজুরকে নিয়ে আসতে, আর আমিও বাসা থেকে বের হচ্ছি। তখন আমার স্ত্রী আমাকে বাধা দেন এবং বলেন, আপনার এত রাত করে বাইরে যাওয়ার দরকার নেই, ঘরে এমনিতেই ছোট বাচ্চা আছে, ওই খারাপ জিনিসটা যদি রাগের বসে আমাদের কোনো ক্ষতি করে বসে তাহলে কি হবে। আমার স্ত্রীর কথা যুক্তিসঙ্গত হওয়ায় আমি আর বাসা থেকে বের হলাম না। ঘটনার বাকি অংশ আমি আমার স্টাফের মুখ থেকে শুনেছি। বলছেন, আমার এখানের সিনিয়র স্টাফ সুজন, স্যার আপনি বলার পর আমি বড় হুজুরকে গিয়ে ডেকে তুললাম, ঘটনার বিস্তারিত জানালাম, উনি সবকিছু শোনার পর আমার সাথে গেস্ট হাউসে আসেন। বড় হুজুর রুমে ঢুকতেই ওনাকে দেখে সেই পেতনি অট্ট হাসিতে ফেটে পড়ে এবং আবারও সে আগের মতো সব কথা বলতে থাকে। আগের মোল্লাও ভেবেছিল আমাকে তাড়াতে পারবে, এখন তুই এসেছিস, তোকেও আমরা দেখে নিব। আগের মোল্লা ওই চক্রীর শরীর বন্ধ করে গেছে, প্রবেশ করতে পারেনি, ওর ননদের শরীরে প্রবেশ করেছি। হুজুর বেশি কিছু না বলে দোয়া পড়তে শুরু করলেন, ফোঁ দিতে লাগলেন, সে ভয়ঙ্করভাবে হাসতে শুরু করল। হুজুর ওনার পকেট থেকে জমজমের পড়া পানি বের করলেন, গায়ে ছিটিয়ে দিলেন, সাথে সাথে সেই ভয়ঙ্কর চিৎকার আর আর্তনাদ শুরু হল। বড় হুজুর বললেন, তুই এই মাসুম মেয়ের শরীর ছেড়ে যাবি কিনা, নাকি তোকে বোতলবন্দি করব। সে আর্তনাদ করতে করতে বলল, আমি চলে যাব, আমি আমি আর নিতে পারছি না, আমার শরীর পুড়ে যাচ্ছে। বড় হুজুর ধমকের সুরে বললেন, আল্লাহর হুকুমে তোরা কেউ আমাদের কিছু করতে পারবি না, এইবার বল তুই যাবি কিনা। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি চলে যাব, কিন্তু ওরা আমার ভোগ নষ্ট করেছে, আমি গাছের নিচে ভোগ দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম, ওরা সেটা নষ্ট করেছে, আমাকে প্রার্থনা করতে দেয়নি, আমি আমার ভোগ ফেরত চাই। বড়জি বললেন, এগুলা ওরা এখন কোথায় পাবে, তুই এই সমস্ত তালবাহানা বাদ দিয়ে যাবি কিনা বল, নাহলে এখনই তোকে জ্বালিয়ে পুড়িয়ে একদম ছাই করে দেব বলে হুজুর আবারও জমজমের পানি ছিটিয়ে দিলেন। সে আর্তনাদ করে উঠল, কোনো শর্ত চলবে না, তুই কোনো শর্ত ছাড়াই ওকে ছাড়বি। সে বলল, ভোগ ফেরত না দিলে আমরা ওকে ছাড়ব না। বড়হুজুর বললেন, কি চাস তুই? সে বলল, আমার সাত বোন ও আমার জন্য আটটা মুরগি, আট কেজি মিষ্টি, আটটা রক্তলাল জবা ফুল সন্ধ্যার পর তেঁতুল গাছের নিচে রেখে আসতে হবে। হুজুর বললেন, ঠিক আছে তা করা যাবে, কিন্তু তুই আর তোর বোনেরা আর কোনো দিন এদের ধারে কাছে আসবি না। সে রাজি হল এবং ছেড়ে গেল। সে যখন চলে যায় তখন রুমের দুইটা বাল্ব ঠাস করে ফিউজ হয়ে যায়, রুম অন্ধকার হয়ে যায়, সবাই ভয়ে চিৎকার দিয়ে ওঠে। বড় হুজুর বলেন, ভয় পাওয়ার কিছু নেই, সে যে একেবারে গেছে এটা তার প্রমাণ, সে আর আসবে না, আপনারা ভয় পাবেন না। বড় হুজুর তখন সেই সেনা সদস্য ভাইকে বলেন, আপনি কালকে এগুলো জোগাড় করে সন্ধ্যার পর সেই তেঁতুল গাছের নিচে রেখে আসবেন, ভুলেও পেছনে তাকাবেন না বলে বড় হুজুর দুইজনকে আবারও জমজমের পানি পড়া খেতে দিলেন এবং সেই পানি দিয়ে গোসল করতে বললেন, দুজনকে চারটা তাবিজ দিলেন। পরদিন সেনা সদস্য ভাই হুজুরের কথা মতো সবকিছু তেঁতুল গাছের নিচে রেখে আসেন। আসার সময় উনি নাকি অনেক কান্না এবং হাসির শব্দ পেয়েছেন, কিন্তু পেছন ফিরে তাকাননি। রাতে ওনারা ট্রেনে করে ঢাকায় চলে যান, পরে খবর নিয়ে জানতে পারি ওনাদের আর কোনো সমস্যা হয়নি। ওনারা তিনজনই দুই দিন ধরে জ্বরে পড়েছিলেন। তো এই ছিল চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে আমার গেস্ট হাউসে ঘটে যাওয়া ঘটনা। লেখায় ভুল থাকতে পারে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা বলেই শেষ করেছেন তিনি। আশা করছি এই ঘটনাটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জিজ্ঞেস করব না কেমন আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমার অনাকাঙ্ক্ষিত ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তেমন গুছিয়ে লিখতে পারি না, আমার জীবনে প্রথম ঘটনা শেয়ার করছি। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। আমার নাম অন্তরা, বাসা গোপালগঞ্জ কোটালিপাড়া থানার কোনো এক গ্রামে। আমার বয়স তখন সবে 13, ক্লাস 8 পড়ি। ছোটবেলা থেকেই দেখতে ভালো ছিলাম, তাই যখন হাই স্কুলে উঠলাম তখনই এলাকার কিছু বখাটে ছেলেরা বিরক্ত করা শুরু করল। এতে আমার বাবা মা আমাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। রীতিমতো ভালো সম্বন্ধ পাওয়ায় আমার বিয়েটা খুব তাড়াহুড়ো করে হয়ে যায়। তখন বিয়ে মানে কি সম্পর্ক এগুলো আমি বুঝতাম না। তবে আমার স্বামী ছিলেন খুব ভালো মনের একজন মানুষ, তার নাম আশিক খান। সে একজন বিশিষ্ট ব্যবসায়ী। বিয়ের পরে আমার লেখাপড়াটা আর হয়নি। আমার স্বামী ফ্যামিলিগত কিছু প্রবলেম থাকার কারণে তার কাছে আমাকে নিয়ে যায়। তার ব্যবসার স্থান বরিশাল জেলা পটুয়াখালী থানা। আমি সেখানে থাকতে শুরু করলাম। একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে আমাদের দুজনের সংসার শুরু করতে কোনো সমস্যা হল না। সমস্যার সুর এখান থেকেই তবু শুরু। কিছুদিন পর আসলো রমজান মাস, সালটা তখন 2019। ঈদে আমার স্বামী আমাকে শ্বশুর বাড়ি নিয়ে গেল। শ্বশুর বাড়ির একটু বর্ণনা দিয়ে নেই। আমার শ্বশুর মারা গেছেন অনেকদিন আগে। তারা আপন তিন ভাই আর এক ভাই পালক। পালক বলতে আমার শাশুড়ির অনেক বছর সন্তান হয়নি। তখন আমার শ্বশুরের মেজ ভাইয়ের একটা পুত্র সন্তান আমার শাশুড়িকে লিখে দেয়। তারপর আমার স্বামী সহ দুজন ছেলে হয়। আমার স্বামী সবার ছোট, সবাই বিবাহিত, আলাদা আলাদা থাকে। আমার স্বামী আর ওই ভালো ছেলে যার নাম মাসুদ, তো সেই মাসুদ ভাই আর তার পরিবার এবং আমরা একসাথে থাকি, তবে আলাদা। আমার স্বামীর বেশি টাকা পয়সা থাকায় তাকে সবাই মেনে চলত। আমার বিয়ের আগে সে অনেক টাকা পয়সা দিত বাড়িতে, তবে বিয়ের পর সবারই একটা সংসার হয় এবং টুকটাক ঝামেলা শুরু হয় মাসুদ ভাই আর তার বউয়ের সাথে। এসব দেখে আমার স্বামী আমাকে নিয়ে আলাদা থাকতে শুরু করে। ঘটনা শুরু এখান থেকে। বেশ কিছুদিন খুব ভালোই যাচ্ছিল, হঠাৎ আমি অসুস্থ হতে শুরু করলাম। আমার মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করতাম, রাতের বেলা ঘুমোতে পারতাম না, মনে হতো কেউ আমাকে বাইরে থেকে ডাকছে। আমার স্বামীর সাথেও প্রচন্ড ঝগড়া শুরু হয়ে গেল। আমি প্রায়ই অসুস্থ থাকতাম। প্রথম প্রথম ভেবেছি হয়তো বেশি স্ট্রেস নেওয়ার কারণে মাথা ব্যথা করছে, তবে দিন দিন মাথা ব্যথা এত পরিমাণ বাড়ল যে নিজের চুল নিজে ছিঁড়ে ফেলতাম, ঘরের জিনিসপত্র ভাঙচুর করতাম, চিল্লাচিল্লি করতাম। তখন আমার স্বামী আমার বাবাকে জানালো। আমার বাবা কখনোই কবিরাজ বিশ্বাস করত না, তাই আমাকে ভালো ডাক্তার দেখানোর পরামর্শ দিল। বরিশালে টুকটাক অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু কোনো লাভ হয়নি। দিন দিন আমার অবস্থা আরো খারাপ হতে শুরু করল। রাতে অদ্ভুত সব স্বপ্ন দেখতে শুরু করলাম। স্বপ্নগুলো এমন ছিল, কেউ একজন আমার গলা চেপে ধরছে আর বলছে, এটা তো সবে শুরু, আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি সবসময় ভয়ে ভয়ে থাকতাম, মনে হতো আমার পাশে সবসময় কেউ আছে। আমার অবস্থা খারাপ দেখে আমার স্বামী আমাকে নিয়ে ঢাকা ল্যাব এইড হসপিটালে একজন নাম করা ডাক্তার দেখালেন। সিটি স্ক্যান করে দেখা গেল আমার মাথায় কোনো সমস্যা নেই। তখন সে আমার স্বামীকে বলল, স্ত্রীর খেয়াল নিন, টেনশন কম করতে বলুন, তাহলে ঠিক হয়ে যাবে, ওর মাথায় কোনো সমস্যা নেই। ওষুধ দিল অল্প কিছু, বলল আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু দিন দিন আমার অবস্থা আরো খারাপ হতে লাগলো। আমি শুকিয়ে যেতে লাগলাম, নিজের মাথার চুল নিজে ছিঁড়তে শুরু করলাম। আমার মাথা সব সময় গরম থাকত, মনে হতো কেউ আগুন জ্বালিয়ে রেখেছে। তখন আমাকে আমার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো আমার মায়ের কাছে। আমার স্বামী ভাবল হয়তো একা একা থাকার কারণে এরকম সমস্যা হচ্ছে, তাই আমার বাবা আমাকে খবর দিয়ে আমার বাড়িতে পাঠানো হলো। যখন বাড়িতে গেলাম, আমার মা আমাকে দেখে কান্না শুরু করে দিলেন। যেই মেয়ে দেখতে শুনতে ভালো, সেই মেয়ের শরীরে হাড় ছাড়া আর কিছুই তখন নেই। চেহারা দিন দিন নষ্ট হয়ে গেছে, মাথার চুল ঝরে গেছে, কিছু খেতে পারতাম না, সবকিছু থেকেই একটা অদ্ভুত গন্ধ পেতাম। তখন আমার এক কাকি আমার আম্মুকে একজন কবিরাজ দেখাতে বললেন। প্রথমে কেউ রাজি ছিল না, তবে আমার স্বামী ছিল খুব কেয়ারিং। সে আম্মুকে বলল, আপনি অন্তরে একটা ভালো কবিরাজ দেখান, ডাক্তার তো কম দেখালাম না, সুস্থ তো হল না, এখন একজন কবিরাজের কাছে নিয়ে গিয়ে দেখেন সুস্থ হয় কিনা। আম্মু রাজি হয়ে গেল। কোটালিপাড়ার নাম করা কবিরাজ বীরেন সর্বপ্রথম তাঁকে দেখানো হল। সে আমাকে দেখে বুঝতে পারল যে আমার সাথে কালো জাদু করা হয়েছে। আমাদের বলল মঙ্গলবার আসতে, আপাতত তিনি কিছু বলতে পারবেন না। আমরা বাসায় চলে আসলাম। বাড়িতে আসার পরে আমার অবস্থা আরও খারাপ হয়ে গেল। আমি প্রায় মৃত্যুমুখী। আমার স্বামী কান্না করে, আমার বাবা মা সবাই অনেক ভয় পেয়েছিল আমার অবস্থা দেখে। বাড়িতে আসার পরে আমার জ্ঞান ছিল না, বাকিটা আম্মুর কাছ থেকে শোনা। আমার জ্ঞান ফেরে হাসপাতালে। জ্ঞান ফেরার পর আমি আম্মুকে জিজ্ঞেস করি আমার কি হয়েছে। তখন দেখি আমার স্বামী পাশে বসা। আম্মু বলতে শুরু করল, তোকে কাল কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর যখন ফিরে আসি হঠাৎ তোর জ্ঞান হারিয়ে যায়। আমরা এসে ধরাধরি করে তোকে খাটের উপর শোয়াই, তারপর অনবরত মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। তুই বিছানা থেকে শূন্যে উঠে যাস। আমরা খুব কষ্ট করে তোর হাত পা চেপে ধরি, তারপর হাসপাতালে নিয়ে আসি। তোর স্বামীকে কল দিয়ে বললে সে তোকে দেখতে আসে। আজ দুই দিন পর তোর জ্ঞান ফিরল। তখন কিছুটা সুস্থ হওয়ার পরে আমাকে বাড়িতে নিয়ে আসা হয়। সেদিন বিকেলেই আমার স্বামী আর আমার আম্মু আমাকে সেই কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ আমাকে দেখে যা বলল, এই মেয়েকে খুব বাজেভাবে কালো জাদু করা হয়েছে, যাতে তার স্বামীর সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই কালো জাদুতে আমার চুল, পোশাক, নখ এই সমস্ত ব্যবহার করা হয়েছে। এছাড়াও আছে চিলের শকুনের মাংস, সাপের জিহ্বা এবং হিন্দুদের শ্মশানের মাটি, চিতার কয়লা। আমার স্বামী জিজ্ঞেস করলেন আমাকে কে কালো জাদু করেছে। কবিরাজ তার নাম বলতে অস্বীকার করলেন এবং বললেন আগে সুস্থ করি। তখন আমার স্বামী জিজ্ঞেস করলেন এই জাদু কাটাতে কি কি লাগবে। তখন কবিরাজ বললেন 12টা গামছা, 9টা শাড়ি, এক দামে 5 কেজি মিষ্টি, লাল সুতা, অষ্টধাতুর তাবিজ, 5টি কালো মুরগি, এগুলো নিয়ে শনিবারের মধ্যে আসতে হবে। তখন তিনি তেল পরা দিলেন। মাথা ব্যথা উঠলে সেই তেলটি ব্যবহার করতে বললেন। আমার স্বামী শনিবারে আমাকে নিয়ে কবিরাজের কাছে গেল। কবিরাজ রুকাইয়া করলেন। আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে গেলাম। তারপর আমার স্বামী আমাকে নিয়ে আবার বরিশালে চলে আসেন। ঘটনাটা এখানে শেষ হলে পারত, তবে আমার কপালে লেখা ছিল অন্য কিছু। প্রায় মাসখানিক পর আমি রুমে একা একা কাজ করছিলাম। দুপুরে আমি আমার রুমে কোনো একটা কিছুর উপস্থিতি টের পাই। হঠাৎ আমাকে পেছন থেকে কেউ ধাক্কা দিল। আমি ফ্লোরে পড়ে গেলাম। পেছন দিকে তাকিয়ে দেখি কিছুই নেই। আমি যখন ওঠার চেষ্টা করলাম, তখন এক বিশাল দেহি অবয়ব আমার বুকের ওপরে চড়ে বসল। তার চেহারা ছিল বিকৃত, মনে হচ্ছিল আগুন দিয়ে তার মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি চিৎকার করে সেখানে অজ্ঞান হয়ে গেলাম। আজ এতটুকুই বললাম। এই ঘটনার আরও একটি খণ্ড আছে, সেটি তিনি পরে পাঠাতে চেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। বোঝাই যাচ্ছে যে আপনার ঘটনাটি একটা চলমান ঘটনা। আমরা অপেক্ষায় থাকব পরবর্তী পর্বের জন্য। আশা করছি খুব দ্রুত আমাদের পাঠিয়ে দেবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় রাসেল ভাই ও ভূত ডট কম টিম, আমি আপনাদের অনুষ্ঠান 2010 সাল থেকে শুনছি এবং একজন নিয়মিত শ্রোতা। আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, বর্তমানে আমি খুলনার খালিশপুরে বসবাস করি। পেশায় আমি একজন প্রাইভেট কার চালক, পূর্বে অ্যাম্বুলেন্স চালাতাম। আজ আমি 1990-2000 সালের মাঝামাঝি সময়ে সাতক্ষীরার নলতা এলাকার ইছামতি নদীর পাশে বর্ডার সংলগ্ন একটি গ্রামে আমার বাবা মোহাম্মদ রইসউদ্দিন মোল্লার সাথে ঘটে যাওয়া একটি হাড় কাঁপানো সত্য ঘটনা শেয়ার করছি। ঘটনার বিবরণ, সেদিন ভারত থেকে ফেরার পথে বাবার অনেক রাত হয়ে যাওয়ায় নদী পার হওয়ার জন্য কোনো নৌকা পাচ্ছিলেন না। ঘাটে একটি মালবাহী লঞ্চ থেকে মালামাল নামানো হচ্ছিল। বাবা অনুরোধ করলে তারা জানায় কাজ শেষ হলে ওপারে পৌঁছে দেবে। অপেক্ষা করতে করতে বাবা নদীর পাড়েই ঘুমিয়ে পড়েন। হঠাৎ লঞ্চের লোকজনদের ডাকাডাকিতে বাবার ঘুম ভাঙে এবং তিনি বিড়বিড় করে চলন্ত লঞ্চে উঠে পড়েন। লঞ্চের ভেতরে আমার বাবা আমার ফুফু ও ফুপাতো ভাইয়ের পরিচয় দিচ্ছিলেন। নদী পার হওয়ার পর লঞ্চের লোকেরা ওপর থেকে দূরের দিকে তাকিয়ে দেখতে পায় দুজন লোক হ্যারিকেন হাতে গ্রামের দিকে যাচ্ছে। তারা বাবাকে আশ্বস্ত করে বলেন, এখন অনেক রাত, আপনি একা না গিয়ে ওই লোক দুটোর সাথে কথা বলতে বলতে চলে যান, তাহলে ভয় পাবেন না। বাবা তাদের ধন্যবাদ জানিয়ে লোক দুটোর পিছু নেয়। বাবা যখন তাদের কাছাকাছি পৌঁছান তখন হ্যারিকেনের আলোতে দেখেন শুধু তাদের কোমর থেকে নিচের অংশ দেখা যাচ্ছে, শরীরের ওপরের অংশ অন্ধকারে পুরোপুরি অদৃশ্য। বাবা তাদের বারবার ডাকলেও তারা কোনো সাড়া দিচ্ছিলেন না, কেবল নিজেদের মধ্যে ফিস ফিস করে কথা বলছিলেন। মজার বিষয় হল তাদের ফিস ফিস কথা বাবা শুনতে পাচ্ছেন, কিন্তু বাবা যে ডাকছেন সেটা সেই লোকগুলো শুনতে পাচ্ছে না। বাবা রেগে গিয়ে তাদের ধরতে দৌড় দেন, কিন্তু অবাক করা বিষয় হল প্রতিবারই বাবা যখন তাদের একদম কাছাকাছি পৌঁছাতেন তখনই কিসের সাথে যেন হোঁচট খেয়ে পড়ে যেতেন। এভাবে মোট তিনবার একই ঘটনা ঘটে এবং বাবার পায়ের তিনটি আঙুল ফেটে রক্ত বের হয়। প্রতিবার হোঁচট খেয়ে ওঠার কয়েক সেকেন্ডের ব্যবধানে বাবা দেখতেন লোকগুলো আবার ঠিক আগের দূরত্বে চলে গেছে। তৃতীয়বার হোঁচট খেয়ে পড়ার পর বাবা যখন মাথা তুললেন দেখলেন সামনে শুধুই নিকশ অন্ধকার। লোক দুটো যেন অন্ধকারে মিলিয়ে গেছে, কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটি বাবা খেলেন তখন যখন তিনি পেছনে তাকিয়ে দেখলেন যে তিনি এতক্ষণ দৌড়ালেও আসলে সেই লঞ্চ ঘাটেই পড়ে আছেন যেখানে তিনি নেমেছিলেন। লঞ্চটি ততক্ষণে চলে গিয়েছে। আশ্চর্যের ব্যাপার, বাবার পায়ের দিকে তাকিয়ে তিনি দেখছেন পায়ে এখনো সেই তিনটি আঙুল ফাটা রয়েছে এবং রক্ত পড়ছে। তাহলে এতক্ষণ কার পেছনে দৌড়ালেন? কোথাও কেউ নেই। বাবা যখন রক্তাক্ত পা নিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন তখন হঠাৎ দেখলেন সামনে থেকে ঝড়ের বেগে কালো কুকুরের মতো বিশাল একটি অবয়ব তার দিকে ধেয়ে আসছে। বাবা ভয়ে এক বিকট চিৎকার দিয়ে ওখানেই অজ্ঞান হয়ে যান। বাবার চিৎকারে পাশে মাছের ঘেরের পাহারাদাররা, যারা কাছে একটি টিনের ঘরে বসে তাস খেলছিল, টর্চ লাইট নিয়ে বেরিয়ে আসে। তারা বাবাকে খুঁজতে খুঁজতে নদীর পাড়ে অবস্থিত একটি পুরনো শ্মশানের ভেতরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তারা বাবার মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে আনলে বাবা কথা বলতে পারছিলেন না। কোনো মতে ইশারা ইঙ্গিতে ফুপুর পরিচয় দেন এবং তারা বাবাকে ফুপুর বাসায় পৌঁছে দেন। এই ঘটনার পর বাবা টানা 7 দিন প্রচণ্ড জ্বরে ভোগেন। আশা করি এই লোমহর্ষক অভিজ্ঞতাটি আপনার অনুষ্ঠানে স্থান পাবে। পরবর্তীতে আমার নিজের জীবনে ঘটে যাওয়া কিছু অমীমাংসিত ঘটনাও আপনাদের জানাব। সময়ের অভাবে পুরোপুরি খুলে বলতে পারিনি, আপনি গুছিয়ে বলে দেবেন অনুরোধ করছি, এবং কবে এই ঘটনাটি সম্প্রচার করবেন অবশ্যই তা আমাকে জানিয়ে দেবেন। খুব উপকৃত হব, কারণ আমি সময়ের অভাবে শুনতে পাই না। ধন্যবাদ অন্তে মোহাম্মদ রিয়াজুল ইসলাম, পেশা প্রাইভেট কার চালক, বর্তমান ঠিকানা খালিশপুর খুলনা। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন যেটি আমি পড়ে শোনাচ্ছি না। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, এবং অবশ্যই খুব বেশি ভালো লাগলে এই লিঙ্কটি শেয়ার করবেন আপনার কাছের মানুষের সাথে, প্রিয় মানুষের সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো দলে আছেন। আমিও ভালো আছি। আর ভালোর দলে আছি। আমরা আসলে বুঝতেই পারছেন যে একটা পেট বাড়ছে, যে একটা টিউন বাড়ছে, যে টিউনটা আসলে ঈদ, ঈদের আগমন এবং সেই ঈদকে স্বাগত জানানোর জন্যই। আগামী সপ্তাহে যখন আমরা এই মানে কি বলবো যে লাইভ করছি বা আগামী রবিবার আস্তে আস্তে, কিন্তু আমাদের মানে ঈদের আর সাত দিনও নেই। সুতরাং আমাদের আজকের এই এপিসোড থেকে আপনাদের সবার জন্য থাকলো ঈদের অনেক অনেক শুভকামনা, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা একইভাবে যেভাবে আপনারা এতদিন পর্যন্ত আমাদের পাশে থেকেছেন ভবিষ্যতেও পাশে থাকবেন। আর এখন আমি জানি যে অনেকেই ট্রাভেল করছেন, রবিবারে আসলে আমাদের লোক কম হয়, আমি ঠিক বুঝতে পারছি না রবিবারের শোটা আমরা যে কোনো দিন অফ করতে পারি, কারণ আপনারা কম শোনেন আমার কাছে মনে হয়। সো রবিবারের শোটা আমরা রাখবো কিনা সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন চাইলে। আর আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের আচ্ছা অনুষ্ঠান শুরু করবেন কখন অনেকে জানে, সেটা মানে অনেক আগের কমেন্ট। রাজশাহী থেকে লিখছেন আমাদেরকে, আচ্ছা আমাদেরকে লিখছেন হেদায়েত এবং লাশবাহী অ্যাম্বুলেন্স চালকের ৬৯ নম্বরের ঘটনাটি ইমেল করেছি, ওকে থ্যাংক ইউ সো মাচ, আমি ডেফিনেটলি সেটা পড়ব। সাকলিন আমাদেরকে ইন্ডিয়া থেকে কমেন্ট করেছেন। নাগেশ্বরী থেকে মোহাম্মদ নাজমুল খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মালয়েশিয়া থেকে, নাম লেখেননি, পড়তে পারলাম না। জিহাদ আছেন ঢাকা থেকে আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে শুনছেন আমাদের কাছে। আসলে রবিবার আমরা যেটা করি সেটা হচ্ছে রবিবার আমাদের এই শোটা করি এই কারণে, কারণ পৃথিবীর বিভিন্ন জায়গায় এই দিনটি ছুটির দিন হিসেবে কাউন্ট করে। তো আমাদের যারা লিসনার যারা বাংলাদেশের বাইরে থাকেন তারা আসলে এই দিনে পার্টিসিপেট করতে পারেন খুব সহজেই, সেই কারণেই রবিবারে আসলে এই শোটাকে নিয়ে আসে। কিন্তু আমরা আসলে বাংলাদেশ টাইমেই করি, কারণ পৃথিবীর সব জায়গায় আমরা টাইম মেলাতে পারবো না আসলে, কারণ অস্ট্রেলিয়া এক টাইম, তো নর্থ আমেরিকা আরেক টাইম, তো লন্ডন আরেক টাইম, তো আবার মিডল ইস্টে আমাদের মেলানো একটু ইজি, বাট অন্য সব জায়গায় আসলে মেলাতে গেলে বেশ ঝামেলায় পড়তে হয়, যার কারণে আমরা বাংলাদেশ টাইম থেকে স্ট্যান্ডার্ড ধরেই আমরা শোটা করি এখন। বাকিটা আপনাদের ইচ্ছা। আমাদের সাথে শাওন আছেন সাইপ্রাস থেকে, আমাদের সঙ্গে আছেন হবিগঞ্জ থেকে, নাম বলেননি, আমাদের সঙ্গে আছেন এম ডি মাহিম ইন্ডিয়া থেকে, আমাদের সঙ্গে আছেন জিনাইদ থেকে, নাম লেখেননি, আমাদের সঙ্গে আছেন শামীম কুমিল্লা থেকে, ফরহাদ যশোর থেকে আমাদের সঙ্গে আছেন, মামুন কুয়েত থেকে আমাদের সঙ্গে আছেন। যারা মিডল ইস্টে রয়েছেন তাদের সবার কাছে আমার একটাই মানে কি বলবো চাওয়া, আপনারা সেফ থাকবেন, স্টেই সেফ, অ্যান্ড আপনার ফ্যামিলি এবং আপনার পরিবার মানে দেশে যারা আছেন তারা অনেকে ওয়ারিড আপনাকে নিয়ে, তাদের সাথে যোগাযোগটা রাখবেন যদি সম্ভব হয়। আর আমি জানি না আসলে এই সময়টা আমরা সবাই আসুন, যারা শুনছে এখানে সবাই প্রার্থনা করি আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গা আসলে আক্রান্ত বা যে সমস্ত জায়গা আসলে এখন একটু রিস্কি, সেই সমস্ত জায়গায় যারা আছেন এই মুহূর্তে তাদের সবার জন্য আমাদের একটাই কাজ চাওয়া, সেটা হচ্ছে আপনারা সবাই আসুন দোয়া করেন যে এই কঠিন সময়টা যেন আমরা সবাই পার করতে পারি। আপনাদের সবাইকে আবারও ভূত ডট কম এর পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা, আপনাদের সবাইয়ের জন্য অনেক 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 ভালোবাসা। আশা করছি আপনারা আজকের শোটা এনজয় করেছেন, যারা প্রথম থেকে এখন পর্যন্ত ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ফিরে আসব খুব দ্রুত, আপনারা সবাই ভালো থাকুন, যারা রওনা দিয়েছেন বিভিন্ন গন্তব্যে নিরাপদে পৌঁছে যান আপনজনের কাছে, বিদায় নিচ্ছে আজকে, ফিরে আসবো আবার আগামী মঙ্গলবার, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।